Medicine Roll.
নমস্কার, 221 বি হ্যারিসন রোড থেকে বলছি আমি প্রত্যয়। আমার সাথে আছে সুমিতেন্দ্র, নার্গিস ও অনন্যা। আচ্ছা, আমাদের আরেকটি চ্যানেল ভূত প্রেতকে সাবস্ক্রাইব করেছেন তো? লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আজ সিজন 5 এপিসোড 8 এ থাকছে জি কে চেস্টারটনের লেখা ফাদার ব্রাউন সিরিজের গল্প দি সিক্রেট গার্ডেন। গল্পটি অনুবাদ করেছে উচ্ছা তরফদার, গল্প পাঠে সুমিতেন্দ্র। ফাদার ব্রাউন ও গ্যালওয়ের চরিত্রে আমি প্রত্যয়, লেডি গ্যালওয়ের ভূমিকায় নার্গিস, ডক্টর সাইমনের ভূমিকায় 86.7 তোমার এফএম থেকে সৃজন, ভ্যালেন্টিনের ভূমিকায় ঋদ্ধেন্দু, ইভানের ভূমিকায় তন্ময়, ওব্রায়নের ভূমিকায় গল্পের জন্য চ্যানেল থেকে সৌমেন এবং মার্গারেটের ভূমিকায় অনন্যা। শুরু হচ্ছে সিজন 5 এপিসোড 8 জি কে চেস্টারটনের লেখা ফাদার ব্রাউন সিরিজের গল্প দি সিক্রেট গার্ডেন।
প্যারিস পুলিশের চিফ অ্যারিস্টাইড ভ্যালেন্টিন সেই রাতে বেশ দেরিতেই বাড়ি ফিরেছিলেন, আর তাই রাতের ডিনারে যাদের আমন্ত্রণ করেছিলেন তিনি তাদের মধ্যে বেশিরভাগ জনই এসে পড়েছিলেন ততক্ষণে। প্রত্যেক অতিথিকেই অত্যন্ত কঠোর গোপনীয়তার সাথে বাড়ির ভেতরে নিয়ে গেছিল ভ্যালেন্টিনের বহু পুরনো এবং বিশ্বস্ত চাকর ইভান। বয়সের সাথে সাথে ইভানের মুখটাও যেন তার দাড়ির মতোই ধূসর হয়ে উঠেছে, যদিও তার দিকে একবার তাকালেই মুখের ওই গভীর ক্ষতটা দেখে গা শিউরে উঠবে যে কারো। ইভানকে সবসময় দেখতে পাওয়া যায় সেন্ট্রাল হলে ঢোকার মুখে একটা টেবিলে বসে থাকতে, যে হলের প্রতিটি দেওয়ালে টাঙানো রয়েছে নাম না জানা হাজারো রকম অস্ত্র। পুলিশ চিফ ভ্যালেন্টিনের বাড়িটাও যেন ঠিক তাঁর মতোই অদ্ভুত। বাড়িটার বয়স ভ্যালেন্টিনের থেকেও খানিক বেশি। চারিদিকের উঁচু দেওয়াল আর আকাশ ছোঁয়া পপলার গাছগুলো যেন মাছ ধরার জালের মতো ঘিরে রেখেছে গোটা বাড়িটাকে। কিন্তু আশ্চর্য ব্যাপার হল, অস্ত্রশস্ত্রে ভর্তি যে ঘরটার দরজার পাশে ইভান সারাদিন বসে থাকে, সেই দরজাটি বাদে বাড়ি থেকে বাইরের জগতে বেরোনোর আর একটাও রাস্তা নেই। বাড়িটার চারদিকে রয়েছে গাছগাছালি ভর্তি সুবিশাল বাগান। মূল বাড়ি থেকে এই বাগানে বেরোনোর রাস্তা খুঁজলে কম করে খানবিশেক তো পাওয়া যাবেই, কিন্তু ওই বাগান থেকে বাইরের পৃথিবীতে পা রাখা প্রায় অসম্ভব, কারণ বাগান শেষ হতেই শুরু হয় একটা গগনচুম্বী দেওয়াল যার মাথায় লাগানো রয়েছে অসংখ্য ধারালো সূচ। অবশ্য যে মানুষকে খুন করার জন্য সারা বিশ্বের শখানেক অপরাধী মুখিয়ে রয়েছে তার বাড়ির বাগান হিসেবে এনেহাত মন্দ নয়। অতিথিদের ইভান জানিয়েছে যে বাড়ির কর্তার ফিরতে আজ মিনিট দশেক মতো দেরি হবে। যা সে জানায়নি তা হল, বরাবরের মতোই কোনো অপরাধীর মৃত্যুদণ্ড সম্পর্কিত কাজের জন্য আটকে পড়েছেন ভ্যালেন্টিন। এইসব কাজ কোনোদিনই ভালো লাগে না তার, কিন্তু তবুও নিজের দায়িত্ব তিনি সবসময় অত্যন্ত যত্নের সঙ্গে পালন করে থাকেন। ভ্যালেন্টিন নিঃসন্দেহে একজন অদ্ভুত মানুষ। তিনি যতখানি তৎপরতার সাথে অপরাধীদের গ্রেফতার করেন ততটাই শিথিলভাবে শাস্তি দেন তাদের। ফ্রেঞ্চ এবং ইউরোপিয়ান রাজনীতিতে তার যথেষ্ট প্রভাব খাটে বলেই অনেক সময় তার কাছে আবেদন আসে বিশেষ কিছু কিছু ক্রিমিনালের দণ্ড লাঘব করার। ভ্যালেন্টিন একজন মানবতাবাদী, আর তার মতো মানুষদের সব থেকে বড় সমস্যাই হলো এই যে তাদের ক্ষমা প্রায়শই শাস্তির থেকেও ভয়ঙ্কর হয়। ভ্যালেন্টিন যখন বাড়িতে এসে ঢুকলেন তখন তার পরনে রয়েছে আপাদমস্তক কালো পোশাক, বুকের ওপর লাগানো রয়েছে গভীর লাল রঙের সুদৃশ্য ব্যাজ। তার কালো দাড়িতে ধূসর ছোপের সংখ্যা বাড়ছে দিন দিন। এমন সম্ভ্রান্ত চেহারার দিকে তাকালে সত্যিই সহজে চোখ ফেরানো কঠিন। বাড়িতে ঢুকেই সবার প্রথমে নিজের স্টাডির দিকে পা বাড়ালেন তিনি। স্টাডি রুমের যেই দরজাটা বাগানে যায় সেটা হাট করে খোলা ছিল। একটি বিশেষ বাক্স যত্ন সহকারে তুলে রাখবার পর কয়েক মুহূর্তের জন্য দরজার সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়লেন ভ্যালেন্টিন। অন্যান্য দিনের মতোই উজ্জ্বল হয়ে রয়েছে চাঁদটা, যদিও এলোমেলো মেঘ আর হাওয়ার গতিবেগ দেখে বুঝতে পারা যাচ্ছে যে আজ রাতে ঝড়ের একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। মুহূর্তের জন্য যেন এক বিষণ্ণতা খেলা করে গেল তার চোখে মুখে। এমনটা তার ক্ষেত্রে সচরাচর হয় না, হয়তো হয় না কারণ তার মতো সচেতন মানুষেরা জীবনের সবথেকে বড় বিপদগুলোর আভাস বহু আগেই পেয়ে যান। যদিও ওই এক মুহূর্তই, তারপরেই আবারও আগের কঠোরতা ফিরে এলো ভ্যালেন্টিনের মুখে। তার অতিথিরা আজ এসে গেছে অনেকক্ষণ হল। ড্রয়িং রুমে পা রেখে সবার দিকে এক ঝলক তাকাতেই ভ্যালেন্টিন বুঝতে পারলেন যে আজকে রাতের বিশেষ অতিথি এখনও এসে পৌঁছাননি সেখানে। পার্টির বাকি অতিথিরা অবশ্য একেবারে ঠিক সময়তেই হাজির। সেখানে উপস্থিত রয়েছেন ইংলিশ অ্যাম্বাসাডর লর্ড গ্যালোওয়ে, যার সমস্ত দেহ কলেরা রুগীর মতো জীর্ণ হলেও মুখখানা আপেলের মতন টকটকে লাল। তার পোশাকে লাগানো রয়েছে একটা চকচকে নীল ফিতে। রয়েছেন শীর্ণ চেহারার লেডি গ্যালোওয়ে, যার মাথা ভর্তি রূপলি চুল আর অভিজাত মুখের দিকে তাকালে সম্মানে মাথা নুয়ে আসে। গ্যালোওয়ে কন্যা লেডি মার্গারেট গ্রাহামও রয়েছেন সেখানে। উজ্জ্বল চোখ আর তামাটে চুলের এই মেয়েটার সৌন্দর্য দেখবার মতো হলেও গায়ের রং আশ্চর্য রকম ফ্যাকাশে। এছাড়াও রয়েছেন মন্ট সেন্ট মিশেলের ডাচেস, যার দু চোখের মণি গভীর কালো রঙের। তার দুই মেয়েও রয়েছে সেখানে, যাদের চোখের মণি তারই মতো গভীর কালো আর যারা ঠিক তারই মতন ধনী। রয়েছেন ফ্রেঞ্চ বৈজ্ঞানিক ডক্টর সাইমন, চোখে চশমা, সুচালো খয়েরি দাড়ি আর এত বছরের পড়াশোনার মাশুল স্বরূপ সারা কপাল জুড়ে অজস্র বলিরেখা। এছাড়াও রয়েছেন এসেক্সের গভল নিবাসী ফাদার ব্রাউন, যার সাথে অল্পদিন আগেই ইংল্যান্ডে আলাপ হয়েছে ভ্যালেন্টিনের। তবে সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে একজন ইউনিফর্ম পরিহিত লম্বা মানুষের দিকে তাকালেন স্যার ভ্যালেন্টিন। এই মানুষটা খানিকক্ষণ আগে গ্যালোওয়ে পরিবারকে অভিবাদন জানিয়েছেন এবং বিনিময়ে পেয়েছেন অত্যন্ত ঠান্ডা প্রত্যুত্তর। ভ্যালেন্টিনকে দেখে একাই এগিয়ে এলেন মানুষটা। তিনি ফ্রেঞ্চ ফরেন লিজিয়নের কমান্ড্যান্ট ও ব্রায়ান। তার পরনে নীল রঙের সরকারি ইউনিফর্ম, কোমরে ঝোলানো এক বিশেষ ধরনের ফ্রেঞ্চ তরোয়ারি ইউনিফর্মের অংশ হিসেবে। ওব্রায়ান ভদ্রলোক চেহারায় রোগা লম্বা হলেও তার হাঁটার ধরন দেখলেই বোঝা যায় যে নিজেকে নিয়ে তিনি ঠিক কতটা কনফিডেন্ট। তার দাড়ি পরিপাটি করে কাটা, ঘন কালো চুল, চোখের রং নীল। তবে সারাটা জীবন ধরে অসংখ্য পরাজয় আর সুইসাইডের ঘটনা দেখে চলেছেন বলেই হয়তো তার এই তাক লাগানো রূপের মধ্যেও কোথায় যেন লেগে রয়েছে এক ফোঁটা বিষাদের সুর। ওব্রায়ান জন্মসূত্রে ছিলেন আইরিশ। ছেলেবেলা থেকেই গ্যালোওয়ে পরিবারকে চেনেন তিনি, বিশেষ করে মার্গারেট গ্রাহামকে। একসময় দেনার দায়ে দেশ ছাড়তে হয়েছিল তাঁকে, আর আজ তিনি সরকারি ইউনিফর্ম গায়ে চাপিয়ে ব্রিটিশ আদব কায়দায় হেঁটে বেড়ান মাথা উঁচিয়ে। আজ যখন ওব্রায়ান গ্যালোওয়ে পরিবারকে অভিবাদন জানালেন, লর্ড এবং লেডি গ্যালোওয়ে সামনে ঝুঁকলেন অত্যন্ত আড়ষ্টভাবে। যদিও মার্গারেট সচেতনভাবে অন্যদিকে তাকিয়ে রইলেন, তবে এনাদের মধ্যে যে কোনো পুরনো কারণবশতই শীতলতা হয়ে থাকুক না কেন, তা নিয়ে তাদের হোস্টের বিশেষ মাথা ব্যথা ছিল না। এদের মধ্যে কেউই আজকের বিশেষ অতিথি নন। স্যার ভ্যালেন্টিন আজ অপেক্ষা করেছিলেন এমন কারুর যার বন্ধুত্ব তিনি বহু কষ্টে লাভ করেছিলেন তার ইউনাইটেড স্টেটসের কোনো এক ডিটেকটিভ ট্যুরের সুবাদে। তিনি অপেক্ষা করেছিলেন জুলিয়াস কে ব্রাইনের, যিনি ইতিমধ্যেই বিপুল ধন সম্পত্তির মালিক হয়ে জায়গা করে নিয়েছেন বেশ কিছু আমেরিকান ও ইংলিশ কাগজে। কেউই স্পষ্ট জানত না যে জুলিয়াস ভদ্রলোক যাতে খ্রিশ্চান, পেশায় বৈজ্ঞানিক, একজন মর্মন ধর্মাবলম্বী হয়েও তিনি ছিলেন একজন নাস্তিক। তবে এইটুকু সবাই জানত যে যে কোনো ধরনের নতুন আইডিয়ার পেছনে তিনি টাকা ঢালতে সর্বদা রাজি, যদি না সেই আইডিয়া আগে অন্য কেউ ভেবে থাকে। তার প্রিয় হবি, বা হবি না বললে বাতিক বললেও চলে, হলো আমেরিকান শেক্সপিয়ারের জন্য অপেক্ষা করা। ওয়াল্ট হোয়াইটম্যানকে তিনি পছন্দ করতেন ঠিকই, কিন্তু মনে করতেন প্যারিসের লিউক পি ট্যানার হোয়াইটম্যানের থেকে বেশি প্রোগ্রেসিভ। যে জিনিসটাকেই তার প্রোগ্রেসিভ মনে হতো সেইটাকেই তিনি সাপোর্ট করতেন। ভ্যালেন্টিনকে প্রোগ্রেসিভ মনে করতেন বলেই তিনি আলাপ জমিয়েছিলেন ওর সাথে। জুলিয়াস কে ব্রেইন এমন একজন মানুষ যার অনুপস্থিতিটাও ঠিক তার উপস্থিতির মতো, এড়িয়ে যাওয়া যায় না কোনো মতেই। তিনি একই সাথে দীর্ঘকায় এবং সুস্বাস্থ্যের অধিকারী। নিজেকে তিনি আপাদমস্তক কালো পোশাকে ঢেকে রাখেন, একটা অতিরিক্ত চেন বা আংটিও থাকে না তার দেহে। তার সাদা চুল জার্মান কায়দায় আঁচড়ানো, মুখের রং উজ্জ্বল লাল। শুধুমাত্র নিচের ঠোঁটের তলায় কয়েক গোছা কালো দাড়ি রয়েছে বলেই ওনার বয়সটা বোঝা যায়, না হলে হয়তো নিতান্তই যুবক মনে হতো তাকে। তার দেরিতে আসাটা সকলেরই অভ্যাস হয়ে গেছে এখন। তিনি বাড়িতে পা রাখা মাত্র তড়িঘড়ি ডাইনিং রুমের দিকে পাঠানো হলো তাকে। লেডি গ্যালওয়ের হাত ধরে তিনি প্রবেশ করলেন ডাইনিংয়ে। এইসব ব্যাপার নিয়ে লর্ড গ্যালওয়ের কোনোদিনই তেমন কোনো সমস্যা নেই। যতক্ষণ অবধি না মার্গারেট ও ব্রায়নের হাত ধরছে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু নিয়েই সমস্যা নেই তার। মার্গারেট অবশ্য বাবাকে রাগানোর মতো কিছুই করেনি, সমস্ত এটিকেট মেনে ডক্টর সাইমনের হাত ধরে ভিতরে গিয়েছে সে। কিন্তু তবুও লর্ড গ্যালওয়ের চিন্তার শেষ রইল না। অতিথিদের মধ্যে অল্প বয়সীরা ডক্টর সাইমন, ফাদার ব্রাউন আর কমান্ডান্ট ও ব্রায়ান ডিনার শেষ করে সিগারেট হাতে আলাপ জমাতে এলেন সেখানে উপস্থিত মেয়েদের সাথে। আর তখন থেকেই প্রতি মুহূর্তে লর্ড গ্যালওয়ের মনে হতে লাগলো ও ব্রায়ান নির্ঘাত কোনো না কোনো উপায়ে তার মেয়ের সাথে কথা বলার চেষ্টা করবেই। লর্ড গ্যালওয়ে নিজে সে সময় কফি হাতে বসেছিলেন জুলিয়াস ব্রেইন ও ভ্যালেন্টিনের সাথে। ওদের আলোচনায় বিন্দুমাত্র আগ্রহ পাচ্ছিলেন না তিনি। শেষমেশ ক্লান্ত হয়ে উঠে ড্রয়িং রুমের দিকে হাঁটা লাগালেন লর্ড গ্যালওয়ে। প্রথম 7-8 মিনিটের জন্য লম্বা প্যাসেজগুলোর মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিলেন তিনি, কিন্তু খানিক পরেই তার কানে আসলো ডক্টর সাইমন আর ব্রাউনের গলা। খুব সম্ভবত বিজ্ঞান কিংবা ধর্ম নিয়ে আলোচনা করছিল ওরা। মনে মনে একটা নোংরা খিস্তি দিলেন লর্ড গ্যালওয়ে, কিন্তু সাইমন ও ব্রাউন যে ঘরে রয়েছে সে ঘরের দরজা খুলে ঢুকতেই সবার প্রথমেই তার চোখ পড়ল ও ব্রায়ান সেখানে নেই, এবং একই সাথে মার্গারেটও। ক্ষিপ্র পায়ে ড্রয়িং রুমের থেকে বেরিয়ে ডাইনিং রুমের দিকে হাঁটা লাগালেন তিনি, আর সেখান থেকে ভ্যালেন্টিনের স্টাডির দিকে। নিজের মেয়েকে রক্ষা করার চিন্তা তাকে পাগল করে তুলেছিল। স্টাডির দিকে যেতে গিয়েই তিনি দেখতে পেলেন মার্গারেটকে। ঝড়ের গতিতে তাকে পেরিয়ে এগিয়ে গেল মার্গারেট, ওর মুখ চোখে একরাশ বিরক্তি। আরও বেশি সন্দিহান হয়ে পড়লেন লর্ড গ্যালওয়ে। মার্গারেট যদি ওব্রায়েনের সাথে না থেকে থাকে তাহলে ওব্রায়েন কোথায়, আর তাহলে মার্গারেটই বা কোথায় ছিল এতক্ষণ? হাঁটতে হাঁটতে হঠাৎ বাড়ির পেছনের দরজায় এসে পৌঁছলেন গ্যালওয়ে। এই দরজা সচরাচর বাড়ির চাকরেরা ব্যবহার করে বাগানে যাওয়ার জন্য। মেঘ কেটে যেতেই চাঁদটা এখন আবারও জায়গা করে নিয়েছে আকাশে, আলোয় ঝলমল করছে গোটা বাগানটা। ঠিক এই সময় দেখতে পাওয়া গেল নীল পোশাক পরা এক লম্বা চেহারার মানুষ দ্রুত পায়ে বাগানের মধ্যে দিয়ে স্টাডির দিকে হেঁটে চলেছে। চাঁদের আলোয় খুব সহজেই বোঝা গেল মানুষটা আর কেউ নয়, কমান্ডান্ট ও ব্রায়ান। মুহূর্তের মধ্যে বাড়ির ভিতরের কোনো একটা ঘরে ঢুকে গেল সে। রাগে বিহ্বল গ্যালওয়ে ঠাউর করে উঠতে পারলেন না সেটা কোন ঘর। বাগানটাকে দেখে এখন মনে হচ্ছে ঠিক যেন কোনো থিয়েটারের দৃশ্য। গোটা বাগানটাই যেন কেউ নীল আর সবুজ রঙে এঁকে রেখেছে। গ্যালওয়ের মনে হচ্ছিল তিনি যেন কোনো যুদ্ধে নেমেছেন। তিনি ভুলে যাচ্ছিলেন যে তিনি মার্গারেটের বাবা, ওব্রায়েনের প্রতিদ্বন্দ্বী নন। তার মনে হল বাগানটা যেন কোনো জাদু দুনিয়ার অংশ যেখানে জোর করে আটকে রাখা হয়েছে তাকে। আর এসব থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, তা হল নিজের শত্রুর পেছনে ধাওয়া করা। উন্মত্তের মতো বাগানের মধ্যে দিয়ে ছুটতে শুরু করলেন গ্যালোয়ে। আর বাগানে পা রাখার কয়েক মিনিটের মধ্যেই হোঁচট খেলেন কোনো একটা ছোট্ট ঘন ছোপ কিংবা পাথর জাতীয় জিনিসে। অত্যন্ত বিরক্তির সাথে প্রথমবার নিচে তাকালেন তিনি, পরক্ষণেই দ্বিতীয়বার তাকালেন, কিন্তু চোখে তখন তার অবাক দৃষ্টি। চাঁদের আলোয় ভেসে যাওয়া বাগানের মধ্যে দিয়ে প্রাণ ভয় চিৎকার করতে করতে ছুটে চলেছেন একজন বয়স্ক ইংলিশ ডিপ্লোম্যাট। গ্যালওয়ের ভয়ার্থ চিৎকার কানে আসতে ভীষণ অবাক হয়ে স্টাডির দরজায় এসে দাঁড়ালেন ডক্টর সাইমন। তিনি শুনতে পেলেন গ্যালওয়ে বলে চলেছে,
বাগানে একটা লাশ পড়ে রয়েছে, একটা রক্তমাখা লাশ।
এতক্ষণে বোধহয় ওব্রায়েনের কথা ভুলে গেছেন গ্যালওয়ে। গ্যালওয়ে যখন বহু কষ্টে সবটা খুলে বললেন সাইমনকে, ডক্টর সাইমন বললেন,
আমাদের এক্ষুনি এটা ভ্যালেন্টিনকে গিয়ে বলতে হবে, ভাগ্যশুনি এখানেই রয়েছেন এখন।
তাদের কথা চলাকালীনই স্টাডিতে এসে ঢুকলেন ভ্যালেন্টিন, তার চোখে মুখে চিন্তার ছাপ। তিনি চিৎকার শুনে ভেবেছেন হয়তো তার অতিথিদের মধ্যে কেউ কোনো ভয়াবহ রকমের চোট পেয়েছে কিংবা অসুস্থ হয়ে পড়েছে আচমকা। কিন্তু লাশের কথাটা শোনা মাত্রই তার মুখভঙ্গি বদলে গেল। বাড়ির কর্তার আদল ছেড়ে তিনি মুহূর্তে হয়ে উঠলেন একজন দুধে ডিটেকটিভ। তড়িঘড়ি বাগানে পা রাখতে রাখতে ভ্যালেন্টিন বললেন,
ব্যাপারটা ভাবতেও অবাক লাগছে যে সারা পৃথিবীর রহস্য সমাধান করে শেষে কিনা আমার বাড়ির বাগানেই লাশ পাওয়া গেল। যাই হোক, জায়গাটা আমাকে দেখাতে পারবেন কি কেউ?
রাত বাড়ছে বলেই পাশের নদী থেকে এক রাশ ঘন কুয়াশা এসে ধীরে ধীরে ঢেকে দিচ্ছে বাগানটা। তাও বহু কষ্টে গ্যালওয়ের সাহায্য নিয়ে মৃতদেহটা খুঁজে বের করলেন তারা। লম্বা লম্বা ঘাসগুলোর ফাঁকে দেহটা প্রায় ডুবে গিয়েছিল, মুখটা ছিল মাটির দিকে। মাটিতে পড়ে থাকা মানুষটার কাঁধ অত্যন্ত চওড়া, মাথার প্রায় সমস্তটাই টাক, সারা দেহ কালো পোশাকে ঢাকা। তার মুখের নিচ থেকে একটা রক্তের ধারা সাপের মতো চলে গেছে সামনের দিকে। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে সাইমন বললেন,
অন্তত আমাদের দলের কেউ নয়।
আরে একবার পরীক্ষা করে দেখুন ডাক্তার, হতে হতে পারে লোকটা মরেনি।
ডক্টর সাইমন নিচু হয়ে পরীক্ষা করলেন একটু, তারপর বললেন,
গা এখনো গরম ঠিকই, কিন্তু আই এম সরি, লোকটার বেঁচে নেই। কেউ একটু হাত লাগান তো, বডিটাকে একটু তুলে দেখি।
সকলে মিলে ধরাধরি করে দেহটা এক ইঞ্চি মতো তুলে ধরতেই সকলকে চমকে দিয়ে লোকটার মাথাটা ছিটকে পড়ে গড়িয়ে গেল খানিক দূর। লোকটাকে যেই মেরে থাকুক না কেন, সে তার গলাটাও কেটে দিয়েছে অত্যন্ত নিপুণভাবে। স্বয়ং ভ্যালেন্টিনো যেন খানিক চমকে গেলেন এই ঘটনায়। ডক্টর সাইমনকে অবশ্য আগেও এমন বহু ঘটনার মোকাবিলা করতে হয়েছে। তিনি অতি সাবধানে মাথাটা তুলে ধরলেন হাতে। মুখটা একেবারে অক্ষত রয়েছে লোকটার, মুখের রং হলদেটে, দেহের মতোই মুখেও মেদ জমেছে যথেষ্ট, বাজ পাখির ঠোঁটের মতো টিকালো নাক, চোখের পাতা অপেক্ষাকৃত ভারী, যেন রোম কিংবা চীন দেশের কোনো সম্রাট। তবে সকলকে চমকে দেওয়ার জন্য একটি মাত্র জিনিসই যথেষ্ট ছিল, দেহটাকে তোলবার সময় ওদের চোখে পড়ল লোকটার পরনের শার্টটা। রক্তে মাখামাখি হওয়ার আগে ওটা ছিল ধবধবে সাদা রঙের। সাইমন ভুল কিছু বলেননি, লোকটা তাঁদের দলের কেউ নয়। তবে এটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেদিন রাতে ডিনার পার্টিতেই যোগ দেওয়ার জন্য এসেছিল লোকটা, অন্তত তার ধূপদুরস্ত পোশাক সে কথাই বলছে। ঘাসের মধ্যেই হাঁটু গেড়ে বসে পড়লেন ভ্যালেন্টিন, দুহাত দিয়ে ঘাটতে লাগলেন আশেপাশের মাটি। যদিও কয়েকটা ভাঙা ডালপালার টুকরো ছাড়া কিছুই পাওয়া গেল না তেমন, তিনি গম্ভীরভাবে বললেন,
একটা অচেনা ব্যক্তির মুন্ডুকাটা লাশ আর কয়েক টুকরো গাছের ডাল, এছাড়া কিছুই নেই এখানে।
হঠাৎই গ্যালওয়ে পাঁচিলের দিকে আঙ্গুল দেখিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন,
কে কে ওখানে?
তাঁদের আলোয় দেখা গেল ছোটখাটো চেহারার একজন লোক খানিক দূরে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছেন তাঁদেরই দিকে, ফাদার ব্রাউন। ঘটনার ঘন ঘটায় এনাকে সবাই স্টাডিতেই ভুলে এসেছিলেন। ব্রাউন দূরে দাঁড়িয়ে সবটাই দেখেছেন। তিনি এগিয়ে এসে আমতা আমতা করে বললেন,
আচ্ছা বলছিলাম যে বাইরে থেকে এই বাগানে ঢুকবার কিন্তু কোনো রাস্তা নেই, এটা সবার খেয়াল আছে তো?
এবার ভ্যালেন্টিনের ভ্রুজোড়া আরও খানিক কুচকালো। অবাক স্বরে বললেন,
ঠিকই তো, লোকটাকে কে মারলো তা জানার আগে এটা জানতে হবে যে এই লোক এখানে আসলো কিভাবে। আচ্ছা প্রত্যেকে এবার একটু আমার কথায় কান দিন তো প্লিজ। পুলিশের হেড হিসেবে যতটা প্রফেশনালভাবে এই কেসটা সামলানো যায় তা আমি দেখছি। এখানে মহিলারা রয়েছেন, একজন ফরেন অ্যাম্বাসেডারও রয়েছেন, অবশ্যই নিরপেক্ষভাবে একটা ক্রাইম হিসেবেই এটার সাথে ডিল করব এবং এই চেষ্টাও করব যাতে আপনাদের কারো নাম এটার সাথে জড়িয়ে না পড়ে। কিন্তু আপাতত আপনাদের সবাইকেও আমার সহায়তা করতে হবে। কাল দুপুর পর্যন্ত আপনারা কেউই এ বাড়ির বাইরে পা রাখতে পারবেন না। আচ্ছা ডাক্তার, আপনি তো জানেনই যে ইভানকে কোথায় পাবেন, ও আমার সব থেকে বিশ্বস্ত পরিচারক, ওকে গিয়ে একটু বলুন ও যেন অন্য কোনো চাকরকে ওর জায়গায় থাকতে বলে এক্ষুনি চলে আসে এখানে। লর্ড গ্যালোওয়ে, অন্যান্যদেরকে এই ঘটনাটা বরং আপনি গিয়ে জানান, বুঝলেন? আপনার থেকে বেশি ভালো করে কেউ এটা সামলাতে পারবে বলে আমার মনে হয় না। সব মহিলাদের কেউ যে কাল দুপুর পর্যন্ত থাকতে হবে এখানে এই কথাটাও জানাতে ভুলবেন না, কেমন? ফাদার ব্রাউন এবং আমি এই লাশটার কাছে থাকি আপাতত।
ভ্যালেন্টিন যখনই এভাবে কথা বলে ওঠেন তখন সকলে তাকে এক বাক্যে মেনে চলে। সাইমন বাড়ির সামনে হলঘর থেকে ডেকে আনলো ইভানকে। গ্যালওয়ে খুব সাবধানে সামলে নিলেন বাড়ির মহিলা মহলকে, আর চারিদিক ভেসে যাওয়া চাঁদের আলোয় একটা নিথর দেহের মাথার কাছে ঠায় দাঁড়িয়ে রইলেন ফাদার ব্রাউন। খবর পৌঁছানো মাত্র কামানের গোলার মতন বাড়ির ভিতর থেকে ছিটকে বেরিয়ে এলো ইভান, ঠিক যেন কোনো শিকারী কুকুর যাকে বহুদূর থেকে ডাক দিয়েছে তার প্রভু। বাড়ির ভিতরেই এমন লোমহর্ষক ঘটনার আভাস পেয়ে তার মুখ একেবারে চকচকে হয়ে উঠেছে। ইভান এসেই ভ্যালেন্টিনের কাছে লাশটাকে পরীক্ষা করে দেখার অনুমতি চাইল। নিচু হয়ে দেখতে দেখতে সে বলল,
এটা মনে হয়, ও না না, আমি যা ভাবছি তা নয়। আচ্ছা স্যার, আপনি কি চেনেন একে?
না একদমই চিনি না, চলো আগে একে ভেতরে নিয়ে চলো।
লাশটাকে ধরাধরি করে স্টাডির একটা সোফায় রেখে সকলে পা চালালেন ড্রয়িং রুমের দিকে। ডেস্কে বসে পড়লেন ভ্যালেন্টিন, কয়েকটা কাগজ টেনে নিয়ে নোটস লিখলেন কিছু, তারপর বললেন,
আচ্ছা সবাই এখানেই আছো তো?
ডাচেস অফ সেন্ট মন মিশেল চারিদিক দেখে নিয়ে বললেন,
মিস্টার জুলিয়াস ব্রেইন নেই।
লর্ড গ্যালওয়ে কর্কশ গলায় বললেন,
শুধু তাই নয়, খুব সম্ভবত ও ব্রায়নও নেই এখানে, তাকে আমি বাগানে হাঁটতে দেখেছিলাম লাশটা পাওয়ার খানিক আগে।
ইভান যাও, কমান্ডেন্ট ওব্রায়ন আর মিস্টার ব্রেইনকে একটু খুঁজে আনো তো শিগগিরই। যতদূর জানি ব্রেইন ডাইনিং রুমে বসে ধূমপান করছিল, আর কমান্ডেন্ট ওব্রায়ন খুব সম্ভবত কনজারভেটরির দিকে হাঁটতে গিয়েছেন, আমি ঠিক জানি না, একটু দেখো তো গিয়ে।
ভ্যালেন্টিনের কথা শেষ হওয়া মাত্রই বিদ্যুতের ছলকের মতো বেরিয়ে গেল ইভান। ভ্যালেন্টিন আবার বললেন,
এখানে উপস্থিত সকলেই জানে আজ বাগানে একটা মৃতদেহ পাওয়া গিয়েছে, যার মাথাটা খুব ধারালো কিছু দিয়ে দেহের থেকে আলাদা করা হয়েছে, এবং ডাক্তার সাইমন পরীক্ষা করে দেখেছেন সেটা। আচ্ছা ডাক্তার, আপনার কি মনে হয় খুব সূক্ষ্ম কোনো ছুরি দিয়ে করা হয়েছে কি এই কাজ?
আমার মনে হয় না যে আদৌ ছুরি দিয়ে এমনটা করা সম্ভব।
তবে ঠিক কি জাতীয় অস্ত্র দিয়ে করা যেতে পারে এই কাজ, তার কি কোনো ধারণা আছে আপনার?
এমন ভাবে কারুর গলা কাটা মোটেই কোনো সহজ কাজ নয়। এর জন্য যুদ্ধে ব্যবহার হয় এমন কোনো বড় কুঠার কিংবা দুদিকে ধারওয়ালা তরবারি প্রয়োজন বলে আমার মনে হয়।
কিন্তু এখানে তো তেমন অস্ত্র কারুর কাছে নেই,
তীক্ষ্ণ স্বরে কথাটা বলে উঠলেন ডাচেস। ভ্যালেন্টিন তখনও কাগজে কি সব লিখে যাচ্ছিলেন, তিনি মাথা না তুলেই বললেন,
কোনো ফ্রেঞ্চ ক্যাভালরি সেবার, অর্থাৎ ফ্রেঞ্চ আর্মি অফিসাররা যে ধরনের তরবারি ব্যবহার করে তা দিয়ে কি এ কাজ সম্ভব?
ভ্যালেন্টিন ছাড়া সকলেই চমকে উঠলেন। তারই মধ্যে সাইমন কোনো মতে বললেন,
হ্যাঁ, একটা ফ্রেঞ্চ ক্যাভেলারি সোর্ড দিয়ে এমন নিখুঁত কাজ অবশ্যই সম্ভব।
থ্যাংক ইউ। আর ইভান ভেতরে এসো।
দরজা খুলে ভিতরে ঢুকলো ইভান, সঙ্গে অত্যন্ত বিরক্ত কমান্ডেন্ট ওব্রায়ন। ওব্রায়ন ঢুকেই বললেন,
আমায় কি জন্য ডেকে এনেছেন এখানে?
প্লিজ বসুন। আচ্ছা আপনার তরবারিটা কোথায় গেল যেটা আপনি ইউনিফর্মের সঙ্গে পরেছিলেন এতক্ষণ?
আমি ওটা লাইব্রেরির টেবিলে রেখে এসেছি। কিন্তু এসব কি চলছে স্যার ভ্যালেন্টিন? আমি কিন্তু অত্যন্ত বিরক্ত।
এক মিনিট ইভান, এক্ষুনি যাও গিয়ে লাইব্রেরি থেকে কমান্ড্যান্টের তরবারিটা নিয়ে এসো। হ্যাঁ, তো আমি যা বলছিলাম কমান্ড্যান্ট,
লর্ড গ্যালোবে বললেন তিনি আপনাকে বাগানে হাঁটতে দেখেছেন লাশটা খুঁজে পাওয়ার অল্পক্ষণ আগেই। আপনি ওই সময় বাগানে কি করছিলেন?
ওব্রায়েনের গলা কোনো অজানা কারণে খানিক নরম হয়ে এলো। সে ধপ করে একটা চেয়ারে বসে পড়ে বলল,
আমি চাঁদটাকে দেখছিলাম, প্রকৃতির সঙ্গে সময় কাটাচ্ছিলাম একটু।
ইভান ফিরে এসেছে, তার হাতে একটা স্টিলের তরোয়ারির খাপ, ফাঁকা।
স্যার, আমি কেবল এটাই পেলাম।
রাখো টেবিলের উপর।
সারা ঘরে মুহূর্তে একটা নৈঃশব্দ ছড়িয়ে গেল। ডাচেসের গলায় মৃদু বিলাপ শোনা গেল। লর্ড গ্যালওয়েকে দেখে যদিও মনে হলো এক অদ্ভুত পরিতৃপ্তি পেয়েছেন তিনি। ঠিক এই সময় কথা বলে উঠলেন এমন একজন যা কেউ ভাবতেও পারেননি। সে হচ্ছে মার্গারেট।
আমি হয়তো বলতে পারবো আপনাকে।
তার গলা যথেষ্ট কাঁপছিল, তবুও আওয়াজ স্থির রাখার চেষ্টা করছিল সে।
যেহেতু ওব্রায়েন কিছুই বলতে পারছেন না, তাই আমি আপনাকে বলি উনি বাগানে ঠিক কি করছিলেন। আসলে উনি আমায় বিয়ের প্রস্তাব দেন আর আমি তা ফিরিয়ে দিই। আমি ওনাকে বলি যে আমার বাড়ির যা পরিস্থিতি তাতে সম্মান ছাড়া ওনাকে কিছুই দেওয়ার মতো নেই আমার কাছে। উনি আমার কথাটা শুনে রেগে ওঠেন, হয়তো আমার থেকে কেবল সম্মান লাভ করার মতো কোনো ইচ্ছাই ওনার ছিল না।
মার্গারেট থামল কয়েক মুহূর্তের জন্য, তার ঠোঁটে অদ্ভুত হাসি খেলে গেল একটা।
তবে এখন হয়তো তিনি সেই সম্মানটুকুই আশা করবেন আমার থেকে, কি তাই না কমান্ড্যান্ট? আমি সবার সামনে দাঁড়িয়ে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করে বলতে পারি এই খুন ওব্রায়েন করেনি। ওব্রায়েন খুন করতেই পারে না।
লর্ড গ্যালওয়ে তখন আবার গিয়ে দাঁড়িয়েছেন মার্গারেটের পাশে। মেয়ের কানের কাছে মুখ নিয়ে নিচু গলায় তিনি বললেন,
মুখ বন্ধ করো ম্যাগি, কেন ওকে আড়াল করছো তুমি? দেখতে পাচ্ছ না ওর তরবারি ওর কাছে নেই? আর তাছাড়া কেন ও বাগানে?
ইউ ওল্ড ফুল!
কথার মাঝপথেই থেমে গেলেন গ্যালওয়ে, কেননা মার্গারেটের তীক্ষ্ণ দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে না পেরে চোখ নামিয়ে নিলেন তিনি।
তুমি কিরাম মানুষ বাবা? হ্যাঁ, তুমি কি চাও যে কমান্ড্যান্ট বিনা দোষে আসামির তকমা পান? হ্যাঁ, তুমি ওনার প্রতি রাগে ক্ষোভে এতটাই অন্ধ হয়ে গেছো যে ওনার সাথে সাথে নিজের মেয়ের মান মর্যাদার কথাও ভুলে যাচ্ছ? ছি বাবা, ছি ছি!
এ সময় আর থাকতে না পেরে চিৎকার করে উঠলেন লেডি গ্যালওয়ে।
চুপ করো মার্গারেট, একদম চুপ! নিজের বাবার উপর এভাবে ঘর ভর্তি লোকের সামনে গলা তুলে কথা বলতে তোমার বাঁচছে না একটু? তাও আবার একটা পরপুরুষের জন্য! ভুলে যেও না, সমাজে আমাদের পরিবারের একটা সুনাম আছে। তোমার বাবা যা বলছেন সেটা শোনো, আর দয়া করে মুখটা একটু বন্ধ রাখো, বুঝেছো?
সারা ঘর মৌনতা পালন করছে। তখন একটা পরিবারের ভিতরের এসব কথা সামনে উঠে আসায় কেউই বুঝতে পারছে না ঠিক কেমন আচরণ করা উচিত। বাবা আর প্রেমিকের তুমুল দ্বন্দ্ব যেন দম আটকে ধরেছে মার্গারেটের। আর ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে কথা বলে উঠলেন পিছনের সারিতে দাঁড়ানো ফাদার ব্রাউন।
সিগারটা কি খুবই বড়?
এই আচমকা প্রশ্নে অবাক হয়ে ঘরের প্রত্যেকে ঘুরে তাকালো তার দিকে। একটু ইতস্তত করে ফাদার আবারও বললেন,
মানে আমি বলতে চাইছি মিস্টার জুলিয়াস ব্রেইন যে সিগারটা খেতে গেছিলেন সেটা কি লাঠির মতন লম্বা, এখনো ফোড়ায়নি?
ভ্যালেন্টিন মাথা তুলে তাকালেন এইবার।
হ্যাঁ, একদম ঠিক কথা। ইভান, একটু যাও তো, সময় নষ্ট না করে মিস্টার ব্রেইনকে নিয়ে আসো এখানে।
দরজা বন্ধ হতেই নতুন উদ্যমে মার্গারেটের দিকে ফিরলেন ভ্যালেন্টিন।
লেডি মার্গারেট, এই কঠিন পরিস্থিতিতে হৃদয় শক্ত রেখে যেভাবে আপনি কমান্ড্যান্টের পক্ষে আওয়াজ তুলেছেন তা অত্যন্ত সাহসের ব্যাপার। এর জন্য আমি আপনাকে ভীষণভাবে প্রশংসা করতে চাই, কিন্তু একটা প্রশ্ন তারপরেও থেকেই যায়। লর্ড গ্যালোওয়ে আপনাকে স্টাডি রুমের দিক থেকে বেরিয়ে আসতে দেখেছে, আর তার ঠিক কিছু পরেই লাশটা উদ্ধার হয় এবং কমান্ডেন্ট ওব্রায়েন তখনও বাগানেই ছিলেন।
এটুকু আপনাকে বুঝতে হবে স্যার যে তার কিছুক্ষণ আগেই ওব্রায়েনের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম আমি। আমরা দুজন যে এই ঘটনাটার পর হাতে হাত দিয়ে বাগান থেকে ঘরে ঢুকবো না, সেটা কি খুব স্বাভাবিক নয়? ওব্রায়েন একজন নিতান্তই ভদ্রলোক, উনি আমার পিছন পিছন ছুটে আসেননি, আর তাই আপনারা এত সহজে খুনের দায়টা ওর ওপর চাপিয়ে দিতে পারছেন। কি ঠিক বললাম তো?
হ্যাঁ, কিন্তু আপনি ভিতরে আসার পরেও ওব্রায়েনের হাতে খানিকটা সময় ছিল, আর হতেই পারে যে তখনই।
আওয়াজ শুনে ঘুরে তাকালেন সকলে, দরজার ফাঁক দিয়ে মুখ বাড়িয়ে ইভান বলল,
ক্ষমা করবেন স্যার, মিস্টার জুলিয়াস ব্রেইন বাড়িতে নেই।
বাড়িতে নেই মানে?
প্রায় হুঙ্কার দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ভ্যালেন্টিন।
চলে গেছে, যেন উবে গেছে হাওয়ায়, এমনকি ওর টুপি আর কোটটাও নেই। তবে সব থেকে অবাক করা কথাটা কি জানেন, ওনাকে খোঁজ পাওয়ার জন্য দৌড়াতে দৌড়াতে আমি যখন বাড়ির বাইরে গিয়েছিলাম, আর সেখানে আমি এমন একটা জিনিস দেখলাম।
কি দেখেছ তুমি?
তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলেন ভ্যালেন্টিন।
দেখাচ্ছি স্যার।
বলতে বলতে দরজা খুলে ঘরের ভেতরে এসে দাঁড়ালো ইভান। ওর হাতে একটা ফ্রেঞ্চ ক্যাভেলারি সেবার, সেই তরবারি যেটা কিছুক্ষণ আগেও ঝুলানো ছিল ওব্রায়েনের কোমরে। তরবারিটা থেকে ঝরে পড়ছে তাজা লাল রক্ত। ঘরের মধ্যে যেন বাজ পড়ল একটা। ইভান বলল,
বাগান হয়ে যে পথটা প্যারিস যাওয়ার রাস্তার দিকে খোলে, সেখানে একটা ঝোপের মধ্যে পেলাম এটা। সত্যি বলতে আমার মনে হয় মিস্টার ব্রেন দৌড়ে পালানোর সময় ওখানেই ছুঁড়ে দিয়েছিলেন তরবারিটাকে।
ভ্যালেন্টিন হাত বাড়িয়ে তুলে নিল সেটা, তার মুখভঙ্গি আবারও আগের মতো নির্লিপ্ত হয়ে গেছে। দেখে মনে হচ্ছে যেন কিছুই তেমন ঘটেনি। তিনি ওব্রায়েনের দিকে ফিরে বললেন,
এটা আপনার হেফাজতেই রইল কমান্ডেন্ট, আশা করি যখনই পুলিশ দেখতে চাইবে আপনি এটা বের করে দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই তরবারি আমি আপনাকে ফেরত দিলাম।
যত্ন করে তরবারিটাকে সেটার খাপে বসিয়ে ওব্রায়েনকে ফিরিয়ে দিলেন ভ্যালেন্টিন। ওব্রায়েনের মনে হল কেউ যেন আজন্মের ভার থেকে মুক্ত করেছে তাকে। সকালের আলোর একটা অদ্ভুত গুণ আছে, সূর্যের আলো পড়লেই অদ্ভুতভাবে আগের রাতের ভয়াবহতা আপনা থেকেই হালকা হয়ে যায়। আগের সন্ধের মতো আজও ওব্রায়েন বাগানে হেঁটে বেড়াচ্ছিলেন। সকালের রোদে গতরাতের বিষণ্ণতা অনেকখানি মুছে গিয়েছিল তার মুখ থেকে। লর্ড গ্যালোওয়ে খানিক আগেই তার কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে গিয়েছেন, যদিও মার্গারেট সম্ভবত ক্ষমার চেয়েও বেশি কিছু দিতে চেয়েছেন তাকে। আর তাই প্রাতঃরাশ শেষ করেই দুজনকে অত্যন্ত অন্তরঙ্গভাবে কথা বলতে বলতে বাগানের পুরনো ফুল গাছগুলোর দিকে যেতে দেখা গেছে। বাড়িতে উপস্থিত সকলের চোখে মুখেই আগের স্বাভাবিকতা অনেকখানি ফিরে এসেছে এখন। যদিও খুনের রহস্যটা এখনও সমাধান হয়নি, সন্দেহের সমস্ত দায়ভার ঘাড়ে নিয়ে প্যারিস পালিয়েছেন কোটিপতি জুলিয়াস ব্রেইন, যাকে ডিনার পার্টির কেউ এমনিও সেভাবে চিনত না। বাগানের একপাশে চেয়ারে বসেছিলেন ডক্টর সাইমন। ঘুরে বেরিয়ে ক্লান্ত হয়ে একসময় ওব্রায়েনও এসে ধপ করে বসে পড়লেন ওর পাশে। সাইমন কথা বলছিলেন ওব্রায়েনের সাথে, গতকালের মৃত্যু রহস্য নিয়ে আরও যদি কিছু জানা যায় সেই চেষ্টায়। যদিও অল্প কথা বলেই বুঝলেন ঘটনার গভীরতা নিয়ে ওব্রায়েনেরও তেমন কোনো মাথা ব্যথা নেই।
আমার মনে হয় না এটা নিয়ে তেমন ভাবার মতো কিছু আছে, এখন তো গোটা ঘটনাটা আরোই সোজাসাপটা লাগছে আমার। যে লোকটা মারা গেছে, মানে মারা হয়েছে আর কি, তাকে কোনো কারণে এই ব্রেইন ভদ্রলোক পছন্দ করতো না, তাই ছলে বলে লোকটাকে বাগানে ডাকে আর সুযোগ বুঝে আমার তরবারিটা হাতিয়ে লোকটার গলা নামিয়ে দেয়। তারপর শহর ছেড়ে পালানোর সময় নিরিবিলি একটা ঝোপ দেখে ছুঁড়ে ফেলে দেয় তরবারিটা। এছাড়া এমন কি, তাছাড়া ইভান বলছিল আমায় মৃত লোকটার পকেট থেকে নাকি একটা আমেরিকান ডলার পাওয়া গেছে, অর্থাৎ কি না এ হলো ব্রেইনের নিজের দেশের লোক। এ থেকে সব কিছু আরোই পরিষ্কার হয়ে যাচ্ছে।
আমি অবশ্য এখানে পাঁচটা বড় রকমের সমস্যা দেখতে পাচ্ছি, আমায় ভুল বুঝো না। আমি বুঝতে পারছি ব্রেইন পালিয়েছে, কিন্তু এ বাড়ির পাঁচিল এতটাই বড় যে এটা মানতে একটু অসুবিধাই হচ্ছে আমার। আমার প্রথম প্রশ্ন, কেউ কাউকে অত বড় তরবারি দিয়ে খুন করে ঝামেলায় কেন জড়াবে? তার থেকে একটা ছোট পকেট নাইফ দিয়ে গলা কেটে সেটাকে চুপচাপ লুকিয়ে নিতেই তো পারত সে। দ্বিতীয় প্রশ্ন, আমাদের মধ্যে কেউই কোনো চিৎকার কেন শুনতে পায়নি? সামনে থেকে একজন মানুষ বিশাল তরবারি হাতে ছুটে আসছে দেখেও ভিকটিম কেন চুপ করে রইল? তৃতীয় প্রশ্ন, একজন পরিচারক সারা সন্ধে সদর দরজা আগলে বসেছিল, ওই নজরদারি এড়িয়ে একটা ইঁদুর অবধি গলতে পারবে না, আর সেখানে কিনা একটা লম্বা চওড়া অচেনা লোক বাগানে ঢুকে বসে রইল? চতুর্থ প্রশ্ন, এই একই যুক্তিতে বলি, ব্রেইন সবার নজর এড়িয়ে বাড়ি থেকে বেরোলো কীভাবে? আর শেষ প্রশ্ন, এটা ছোট প্রশ্ন ঠিকই কিন্তু জরুরি, প্রথমবার যখন আমি লাশটাকে দেখলাম তখন মনে হয়েছিল গলাটা কাটবার জন্য একবার তরবারি চালিয়েছিল আততায়ী, কিন্তু যখন ভালো করে পরীক্ষা করে দেখলাম তখন দেখতে পেলাম যে কাটা গলাটার আশেপাশে আরও অসংখ্য ছোট ছোট ক্ষত তৈরি হয়েছে। মনে হলো যে গলাটা কাটার পর ওই আঘাতগুলো করা হয়েছে। ব্রেইন কি ওর শত্রুকে এতটাই ঘৃণা করত যে মেরে ফেলার পরেও চাঁদের আলোয় দাঁড়িয়ে তাকে বারংবার কুপিয়ে গেছে?
ভয়ানক!
কথাগুলো শুনে ভয় কেঁপে উঠল ওব্রায়ান। ওদের কথা চলাকালীনই ফাদার ব্রাউন এসে দাঁড়ালেন সেখানে। নিজের স্বভাবগত ভঙ্গিতে চুপচাপ একপাশে দাঁড়িয়ে রইলেন তিনি। তারপর ওদের কথা শেষ হতে অত্যন্ত অমায়িক গলায় বললেন,
সরি, আপনাদের কথার মাঝে একটু বাধা দিতে হচ্ছে আমায়। আসলে একটা বিশেষ খবর দিতে আমাকে পাঠানো হয়েছে এখানে।
খবর মানে?
ভ্রু কুচকে ফাদারের দিকে তাকালেন সাইমন। ফাদার নিচু গলায় বললেন,
হ্যাঁ, আসলে আরও একটা খুন হয়ে গেছে।
এত দূর শুনেই সাইমন আর ওব্রায়ান তাদের সিট ছেড়ে ছিটকে উঠে দাঁড়ালেন। পাশের রোডোডেন্ড্রন গাছের ঝোপটার দিকে চোখ নামিয়ে ফাদার বললেন,
আর এইবারও খুনটা হয়েছে ঠিক একইভাবে। যে পথ ধরে ব্রেইন প্যারিস যাওয়ার কথা সেই পথেই কিছু দূর গেলে একটা নদী দেখতে পাওয়া যায়, সেই নদীতে এই দ্বিতীয় কাটা মাথা ভাসতে দেখা গেছে, আর তাই মনে করা হচ্ছে।
হে ঈশ্বর, ব্রেইন কি মানসিক রোগী?
আপনারা আমার সাথে লাইব্রেরি ঘরে আসুন প্লিজ।
বাকিদের সাথে লাইব্রেরির দিকে হাঁটতে হাঁটতে কমান্ড্যান্ট ওব্রায়ান বুঝলেন তার শরীর ভীষণ খারাপ লাগছে। এসবের শেষ কোথায়? প্রথমে একটা মাথা কাটা পড়ল, তারপর আরেকটা। স্টাডির সামনে পা বাড়াতেই হঠাৎ ছ্যাক করে উঠল ওব্রায়ানের বুকটা। ভ্যালেন্টিনের টেবিলের ওপর রাখা রয়েছে একটি রঙিন ছবি, একটা কাটা মাথার, তাও আবার সে মাথা স্বয়ং ভ্যালেন্টিনের। যদিও দ্বিতীয়বার তাকাতেই ও বুঝতে পারল দ্য গিলোটিন নামের একটা জাতীয়তাবাদী কাগজ। প্রতি সপ্তাহেই এই কাগজ তাদের কোনো না কোনো প্রতিদ্বন্দ্বীর বীভৎস ছবি ছাপায়, ঠিক যেমনটা সেই ব্যক্তিকে দেখতে লাগবে গিলোটিনে মাথাটা কাটা পড়লে, সেরম। আর ভ্যালেন্টিন ছিলেন এদের অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। লাইব্রেরিটা একটা লম্বা ঘর, অন্ধকার, জানালার খড়খড়ির নিচ দিয়ে খুব সামান্য আলো এসে পড়েছে ঘরে। যদিও তা সত্ত্বেও ঘরে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে বাইরে সকাল হয়ে গেছে। ভ্যালেন্টিন ও ইভান ঘরের একেবারে শেষ মাথায় দাঁড়িয়েছিল। ওদের সামনে অপেক্ষাকৃত ঢালু টেবিলে রাখা রয়েছে মৃত মানুষটার দেহাবশেষ। আলো আঁধারিতে আরও ভয়াবহ লাগছে সেগুলো। গতরাতের দেহটা একই রকম অবিকৃত রয়ে গেছে। দ্বিতীয় কাটা মাথাটা, যেটা আজ সকালেই নদীতে ভাসতে দেখা গেছে, সেটা থেকে জল ঝরছে তখনও। ভ্যালেন্টিনের লোকেরা তখনও তল্লাশি চালাচ্ছে নদীতে বাকি দেহটা খুঁজে পাওয়ার জন্য। ফাদার ব্রাউন ওব্রায়ানের মতো আবেগ তাড়িত নন, তিনি সোজা হেঁটে পৌঁছে গেলেন দ্বিতীয় মাথাটার কাছে। মাথাটা সাদা রূপলি চুলে ভরা, মুখটা বিকৃত হয়ে গেছে সময়ের সাথে। বোঝাই যাচ্ছে যে জলে ভাসমান অবস্থায় থাকাকালীন সেটা যথেষ্ট ধাক্কা খেয়েছে পাথর আর গাছের গুঁড়িতে। ভ্যালেন্টিন আপ্যায়নের ভঙ্গিতে বললেন,
গুড মর্নিং কমান্ডেন্ট ওব্রায়েন, জুলিয়াস ব্রেইনের দ্বিতীয় খুনটার কথাও শুনেছেন আশা করি।
ফাদার কাটা মাথাটা পরীক্ষা করছিলেন তখনও। তিনি ঘাড় না তুলেই বললেন,
আপনি বলছেন এটাও জুলিয়াস ব্রেইনের কাজ, তাই তো?
ভ্যালেন্টিন তার দুই হাত পকেটে ঢুকিয়ে বলল,
হ্যাঁ, মানে এটুকু তো কমন সেন্স। ঠিক আগের খুনটার ভঙ্গিতেই করা হয়েছে, পাওয়াও গেছে আগেরটার একেবারে কাছেই, এমনকি কাজটাও খুব সম্ভবত একই অস্ত্র দিয়ে করা।
হ্যাঁ, সে সবই জানি আমি, কিন্তু তবুও আমার ঠিক বিশ্বাস হচ্ছে না যে এটা ওরই কাজ।
এমনটা কেন?
অবাক ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন ডক্টর সাইমন। এবার মাথা তুললেন ফাদার, দ্রুত চোখের পলক পড়ছে তার।
ডক্টর সাইমন, কারণটা হচ্ছে গিয়ে আমার মনে হয় না কোনো মানুষের পক্ষে তার নিজের মাথা এভাবে কাটা সম্ভব।
ওব্রায়েনের মনে হলো ওর মাথার ওপর সমগ্র মহাকাশ ভেঙে পড়ছে যেন, আর সাইমন প্রায় লাফিয়ে উঠলেন শূন্যে।
আর এটাই যে ব্রেইন তাতে কোনো সন্দেহ নেই আমার। এই কাটা মাথাটার বাঁ কানে ঠিক একই রকম একটা ফাঁজ আছে।
আপনি মনে হয় ব্রেইনকে খুব কাছ থেকে চিনতেন, তাই না?
হ্যাঁ, গত কয়েক সপ্তাহ ধরে আমরা একসাথেই ছিলাম, ব্রেইন চার্চ জয়েন করার কথা ভাবছিল।
সেক্ষেত্রে খুব সম্ভবত নিজের সমস্ত সম্পত্তি চার্চকে দেওয়ার প্ল্যান করেছিলেন ব্রেইন, কি তাই তো ফাদার?
হতে পারে।
আপনি তার মানে ওর জীবন সম্পর্কে অনেক অনেক কিছু জানেন, তাই?
কমান্ডেন্ট ওব্রায়েন এগিয়ে এসে হাত রাখলেন ভ্যালেন্টিনের কাঁধে।
কি যা তা বলছেন স্যার, আপনি কি চান এই নিয়ে আরো মানুষের রক্ত ঝরুক?
ভ্যালেন্টিন তৎক্ষণাৎ সামনে নিলেন নিজেকে, বললেন,
যাই হোক, আপনাদের মতামতের আমি যথেষ্ট সম্মান করি, কিন্তু কথা অনুযায়ী আজ দুপুর পর্যন্ত আপনারা এই বাড়িতেই থাকতে বাধ্য। ইভান এখানে রইল, যদি আর কারোর কিছু প্রশ্ন করার থাকে ওর কাছে জেনে নিতে পারেন। আমি আসছি, কয়েকটা অফিসিয়াল কাজ সারতে হবে, আর আধিকারিকদের চিঠি পাঠাতে হবে একখানা। এভাবে চুপ করে থাকার কোনো মানেই হয় না আর।
কথা শেষ করে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন পুলিশ চিফ। ডক্টর সাইমন বললেন,
এছাড়া আর কি কিছু নতুন ঘটেছিল ইভান?
হ্যাঁ, একটা বিষয় রয়েছে। প্রথম লাশটা যেটা কাল রাতে পাওয়া গিয়েছিল, আমি ওকে চিনতে পেরেছি।
চিনতে পেরেছো?
হ্যাঁ, ওর নাম আর্নল্ড বেকার। যদিও জীবনে বেশিরভাগটা নানান ছদ্মনামেই কাটিয়ে দিয়েছেন উনি, ঘুরে ঘুরে বেড়াতেন অর্ধেক সময়, আর এই সময়ে ওনার আমেরিকায় থাকবার কথা। খুব সম্ভবত আমেরিকাতেই ব্রেইন খুন করেন ওনাকে। বেকার যেহেতু জার্মানির লোক, তাই আমাদের তেমন ওটা বসাও ছিল না ওর সাথে। তবে আমরা জার্মান পুলিশকে খবর পাঠিয়েছি, কিন্তু অবাক ব্যাপার হলো আর্নল্ডের এক যমজ ভাই আছে যার নাম লুই বেকার, যার সাথে কদিন আগেই মক্ষম টক্কর লেগেছিল আমাদের। আর তাই সত্য গতকাল সকালেই লুয়ের গেলোটিনের আদেশ পাঠিয়েছিলাম আমরা। এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় আমি জানি, কিন্তু বিশ্বাস করুন, কাল আর্নল্ডের দেহটা দেখে লুই ভেবে আর একটু হলেই আমার হার্ট অ্যাটাক হচ্ছিল। নেহাতি সকালেই ওকে গেলোটিন হাতে দেখেছি নিজের চোখে, তাই তারপরই আমার মনে পড়ল ওর যমজ ভাইয়ের কথা, আর সেই ক্লু ধরেই।
কথা বলতে বলতে ইভান বুঝতে পারল ঘরে উপস্থিত কেউই ওর কথা তেমন মন দিয়ে শুনছে না, তাই ও চুপ করে গেল। হঠাৎই আর তো চিৎকার করে উঠলেন ফাদার। কমান্ডেন্ট ও ডাক্তার চমকে তাকিয়ে দেখলেন শিরদাঁড়া লাঠির মতো সোজা হয়ে রয়েছে তার। আচমকা আঘাত লাগলে কিংবা ভয় পেলে মানুষ যেভাবে নিজের মুখ চেপে ধরে, তেমনভাবে নিজের দুই গাল খামচে ধরেছিলেন তিনি।
থামো থামো থামো,
যন্ত্রণায় কুঁকিয়ে উঠলেন ফাদার।
সবাই একটু দয়া করে চুপ করো, আমি কিছু দেখতে পাচ্ছি কিন্তু অর্ধেক। হোলি ক্রাইস্ট, আমায় তো একবার ক্ষমতা দিন। আমার মাথাটা কি দুই ভাগ হয়ে যাবে এখনই, নাকি আমি দেখতে পাবো? আমি পাচ্ছি দেখতে, কিন্তু সবই অর্ধেক।
নিজের মাথাটা দুই হাত দিয়ে ধরে দাঁড়িয়ে রইলেন ফাদার। তাকে দেখে মনে হলো যেন কোনো অচেনা ভঙ্গিতে প্রার্থনা করছেন তিনি। ঘরে উপস্থিত বাকি তিনজন বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কেবল। অবশেষে যখন ফাদার মুখের সামনে থেকে হাত সরালেন, দেখা গেল অদ্ভুত এক গাম্ভীর্যে ভরে উঠেছে তার মুখ। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তিনি বললেন,
চলুন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এদিকে কাজ শেষ করা যাক। সকলে আমার দিকে তাকান, চলুন এইবারে সকলে মিলে একসাথে যাত্রা করা যাক সত্যের দিকে।
প্রথমেই ডাক্তারের দিকে ফিরে তাকালেন ফাদার ব্রাউন।
ডক্টর সাইমন, আপনি আজ সকালে যখন পাঁচটা প্রশ্ন রেখেছিলেন ওব্রায়নের সামনে, তখন আমার তা কানে এসেছিল। আপনি যদি এখন আরও একবার সেই প্রশ্নগুলো করেন, আমি উত্তর দিতে প্রস্তুত।
সাইমনের নাকের ওপর থেকে আর একটু হলেই ওর চশমাটা খুলে পড়ে যেত। কোনো মতে নিজেকে সামলে নিয়ে উনি বললেন,
আমার প্রথম প্রশ্ন ছিল, একজন আততায়ী খুন করবার জন্য অত বড় তরবারি কেন ব্যবহার করবে? সেখানে কিনা একটা ছোট ছুরি দিয়ে গলা চিরে দিলেই তো ভিকটিমের মৃত্যু হতো।
ছুরির সাহায্যে কখনোই ধর থেকে মাথা আলাদা করা সম্ভব নয়, আর এই দুটো খুনের ক্ষেত্রে মাথা কেটে ফেলা ভীষণভাবে জরুরি ছিল। এবারে পরের প্রশ্ন ডক্টর সাইমন,
ভিকটিম খুনিকে দেখে চিৎকার করেনি কেন? অত বড় তরবারি চোখের সামনে দেখেও সে অবাক হয়নি।
ফাদার উদাসীনভাবে জানালার দিকে তাকালেন। এই জানালা থেকে সোজাসুজি গতরাতের খুনের জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে।
ওখানে পড়ে থাকা গাছের ভাঙা ডালগুলো লক্ষ্য করেছিলেন কেউ? ভেবে দেখেছেন গাছের ডাল ওভাবে মাটিতে কেন পড়েছিল? কারণ খুব সম্ভবত খুনি নিজের তরবারির সাহায্যে বিশেষ কোনো ট্রিক দেখাচ্ছিলেন ভিকটিমকে। যেমন ধরুন, সেটা দিয়ে কত নিখুঁতভাবে গাছের ডাল কেটে ফেলা সম্ভব। আর ভিকটিম যখন কেটে পড়া ডালগুলো দেখবার জন্য নিচু হয়, তখনই তার গলায় কোপ বসিয়ে দেয় খুনি।
হতে পারে, কিন্তু আমার পরবর্তী প্রশ্ন দুটোর কি উত্তর দেবেন আপনি?
ফাদার বাইরের দিকে তাকিয়ে অপেক্ষা করে রইলেন প্রশ্নের। ডক্টর সাইমন বললেন,
সকলেই জানে এই বাগানটা ঠিক একটা গ্যাস চেম্বারের মতন সব দিক থেকে বন্ধ করা। সে অবস্থায় বাইরে থেকে উটকো লোক এখানে ঢুকলো কিভাবে?
বাগানে কখনোই এমন কোনো উটকো লোক ঢোকেনি।
এইবার আর থাকতে না পেরে কথা বলে উঠল ইভান।
বাহ, তাহলে আপনি বলতে চান গত রাতে একটা বড় সড় লাশকে আমরা কেউ টেনে আনিনি ভিতরে, লোকটা বাগানেই ঢোকেনি, তাই তো?
বাগানে না, ঠিক বাগানে ঢুকে পড়েছে এমনটা বলা চলে না।
এক মিনিট, লোকটা বাগানে ঢুকেছিল না ঢোকেনি, এইটুকু কেউ একটু গুছিয়ে বলো আমায়।
ঢুকতেই হবে এমন তো নয়। আপনার পরের প্রশ্ন কি ডক্টর?
আপনি বোধহয় পাগল হয়ে গেছেন ফাদা। যাই হোক, তবু আমার পরের প্রশ্ন আপনার সামনে রাখি, জুলিয়াস ব্রেইন বাগান টোপকে বেরোলো কিভাবে?
জুলিয়াস ব্রেইন কখনোই বাগান টোপকে বেরোননি।
বেরোননি?
হয়তো না।
দেখুন, আপনার এসব ফালতু অর্থহীন কথা শোনার মতন সময় কিন্তু আমার কাছে একেবারেই নেই। আপনার কাছে যদি একটা উত্তর ঠিকঠাকভাবে না থাকে, তাহলে চুপ করে বসে থাকুন।
ডক্টর, আপনার সাথে তো আমার সম্পর্ক বরাবরই সৌহার্দপূর্ণ, সম্ভব হলে শুধুমাত্র সেই খাতিরেই আমায় বলুন, আপনার শেষ প্রশ্ন কি?
সাইমন দরজার পাশে রাখা চেয়ারটায় বসে পড়লেন। তারপর বললেন,
আমার দেখে মনে হয়েছিল লোকটাকে মারবার পর ওর মাথাটা দেহ থেকে কাটা হয়েছে।
আপনি যাতে এমনটা ভাবেন, তাই জন্যই লোকটাকে মারার পর তার গলার আশেপাশে ক্ষত সৃষ্টি করা হয়েছিল, যাতে আপনি বিশ্বাস করেন পাশে পড়ে থাকা মাথাটাকে ওই দেহ থেকেই কাটা হয়েছে।
এই সময় সকলের মনে হলো ঘরের মধ্যে যেন সশব্দে বাজ পড়েছে একটা। ওব্রায়নের মাথার ভিতর সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছিল। একটা প্রাচীন কণ্ঠস্বর যেন ওর কানের কাছে বলছিল, সেই রাক্ষসে বাগান থেকে দূরে থাকো যেখানে এক গাছে দুই ফল ফলে, যেখানে মৃত্যু হয় কোনো দুই মাথাওয়ালা মানুষের। তবুও সর্বশক্তি দিয়ে নিজের মাথা ঠান্ডা রেখে ও দেখে চলছিল ফাদার ব্রাউনকে। এতক্ষণে ঘাড় ঘোরালেন ফাদার ব্রাউন, তার মুখ সন্ধের অন্ধকারের মতো ধূসর।
আপনারা কেউই বেকার ব্রাদার্স এর কারুর দেহ বাগানে পাননি। হ্যাঁ, যদিও লুই বেকার আংশিকভাবে উপস্থিত ছিলেন সেখানে।
টেবিলের ওপর রাখা কালো পোশাক পরা অতিকায় দেহটার দিকে এগিয়ে গেলেন ফাদার।
ঠিক করে দেখুন তো, আগে কখনোই এনাকে আপনারা দেখেননি।
কথা বলতে বলতে হলদেটে টাকওয়ালা মাথাটাকে সরিয়ে তার জায়গায় সাদা চুলওয়ালা মাথাটা, যেটা আজ সকালে নদীতে পাওয়া গেছে, সেটা বসিয়ে দিলেন দেহটার সামনে। আর ঘরে উপস্থিত সকলে পরিষ্কার দেখতে পেল, নির্ভুলভাবে টেবিলের ওপর শুয়ে রয়েছে মিস্টার জুলিয়াস কে ব্রেইনের নিথর শরীরটা। ব্রাউন দ্রুত বললেন,
নিজের শত্রুর মাথা কেটে নিয়েই পাঁচিল পার করে বাইরের দিকে তরবারিটা ছুঁড়ে দেয় খুনি। তবে শুধু তরবারি নয়, ব্রেইনের মাথাটাকেও বাইরে ছুঁড়ে দেয় সে। তারপর আর কি, একটা অন্য মাথা নিয়ে এই দেহটার সাথে বসিয়ে দেয়, যাতে আপনারা সকলেই ভাবেন এই অচেনা লোকটার খুন হয়েছে বাগানে।
অন্য মাথা মানে? মাথা কি ঝোপে ঝাড়ে গজায় নাকি?
না ওব্রায়ান, ঝোপে ঝাড়ে গজায় না ঠিকই, তবে এক জায়গায় প্রচুর কাটা মাথা কোথায় পাওয়া যায় জানেন? গিলোটিন যন্ত্রের সামনে সাজিয়ে রাখা ঝুড়িতে। একের পর এক মৃত্যুদণ্ড পাওয়া মানুষের কাটা মাথা এই ঝুড়িতেই এসে জড়ো হয়। আর এমনই একটা ঝুড়ির পাশেই কাল সারা সন্ধে দাঁড়িয়েছিলেন পুলিশ অফ চিফ ভ্যালেন্টিন। আমি জানি এই মুহূর্তে আপনারা আমায় ছিঁড়ে খেয়ে ফেলতে চাইছেন, কিন্তু ফ্রেন্ডস, যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আমি চাই আপনারা সমস্তটা একবার শুনেন। ভ্যালেন্টিন নিঃসন্দেহে একজন সৎ মানুষ, কিন্তু আমায় সত্যি বলুন তো, ওর ঠান্ডা ধূসর চোখ দুটোর দিকে তাকিয়ে একবারও কি আপনাদের মনে হয়নি যে ও একজন উন্মাদ? চার্চের অন্ধত্ব আর কুসংস্কার দূর করার জন্য তিনি সব রকম কাজ করতে প্রস্তুত থাকেন। এর জন্য তিনি যুদ্ধ করেছেন, না খেয়ে দিন কাটিয়েছেন, আর এখন এই একই কারণে তিনি খুনও করে ফেলেছেন। ব্রেইনের মতন কোটিপতি মানুষেরা যে সমাজের কত দিকে তাদের টাকা পয়সা ছড়িয়ে রাখেন তা তারা হিসেবও রাখেন না। কিন্তু ভ্যালেন্টিন কানা ঘুষো শুনেছিলেন জুলিয়াস ব্রেইনের ধীরে ধীরে আমাদের অর্থাৎ চার্চের দিকে সরে আসছিল। ব্রেইনের ইতিমধ্যেই চার্চ অফ ফ্রান্সে টাকা ঢালতে শুরু করেছিলেন। দ্য গিলোটিন ছাড়াও আরও ছয়টা জাতীয়বাদী কাগজকে গোপনে মদত দিচ্ছিলেন তিনি। ঠান্ডা লড়াই এমনিতেই শুরু হয়ে গেছিল, আর এর মাঝে দাঁড়িয়ে ভ্যালেন্টিন একটা বড় সড় রিস্ক তুলে নেন। ভ্যালেন্টিন ঠিক করে ফেলেছিলেন এই কোটিপতি লোকটা শেষ দেখে ছাড়বেন তিনি, আর একজন দক্ষ ডিটেকটিভের থেকে ভালোভাবে অপরাধ আর কেই বা করতে পারে। বেকারের কাটা মাথাটা ক্রিমিনোলজির কোনো গবেষণার অজুহাত দেখিয়ে একটা অফিসিয়াল বক্সে করে তিনি নিয়ে আসেন তার বাড়িতে। ব্রেইনের সাথে ভ্যালেন্টিনের একটা আর্গুমেন্ট হয়, যেটার খানিকটা লর্ড গ্যালওয়ের কানে এলেও শেষটা তিনি শুনতে পাননি। তিনি তখন ব্যস্ত ছিলেন ওব্রায়ান মার্গারেটের সাথে কথা বলছে কি না তার নজর রাখতে। গ্যালওয়ে উঠে যেতেই কথার ছলে ব্রেইনকে বাগানে নিয়ে যায় ভ্যালেন্টিন। তরবারি চালানোর কায়দা নিয়ে কথা বলতে শুরু করেন, কয়েকটা গাছের ডাল কেটে দেখান তরবারির সাহায্যে। আর
উন্মাদ কোথাকার,
চিৎকার করে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায় ইভান,
আপনাকে আমি এক্ষুনি আমার মালিকের কাছে নিয়ে যাচ্ছি।
আমি এমনিও সেদিকে যাচ্ছিলাম, আমি চাই ভ্যালেন্টিন নিজের দোষ স্বীকার করে নিক, এর বেশি কিছু নয়।
ভ্যালেন্টিন বসেছিলেন নিজের ডেস্কে। তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি এতটাই ব্যস্ত যে এতজন লোকের হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়াটা সে খেয়ালই করতে পারেনি। সকলেই থমকে দাঁড়িয়ে পড়ল দরজায়, কিন্তু ভ্যালেন্টিনের বসার ভঙ্গিতে হঠাৎই একটা অস্বাভাবিকতা চোখে পড়তে তার দিকে ছুটে গেলেন ডক্টর সাইমন। তাদের চোখে পড়ল ভ্যালেন্টিনের কনুইয়ের পাশে রাখা রয়েছে ঘুমের ওষুধের একটা ছোট্ট বাক্স, আর চেয়ারে বসা ভ্যালেন্টিনের দেহে তখন এক ফোঁটাও প্রাণ অবশিষ্ট নেই। তবে তার মৃত মুখে ফুটে রয়েছে ভয় নয়, জ্ঞানী ক্যান্টোর মতো অহংকার।